না, এটা আসলে পরিবর্তন না, এটা হচ্ছে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এটা একটা প্রোটোকল, একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের জন্মদিনে শুভেচ্ছা পাঠায়, এটা একটা প্রোটোকলের ব্যাপার। এবং সেই প্রোটোকল অনুযায়ী শত বৈরিতা থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। এটার ভদ্রতা, এটার কূটনৈতিক শিষ্টাচার এবং কূটনৈতিক ভাষা, এটা একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের সাথে এইভাবে সম্পর্ক রক্ষা করে। তবে পরিবর্তিত বিশ্বে এটা ঠিক যে বিশ্ব পরিবর্তিত হয়েছে, বাংলাদেশের রাজনীতিতেও পরিবর্তন হয়েছে, বাংলাদেশেও আমরা এখন দুটি পার্শ্ববর্তী দেশ বলি, দুটি বড় রাষ্ট্র পার্শ্ববর্তী দুটি বড় রাষ্ট্র বলি, তার সাথে সম্পর্কের ক্ষেত্রেও পরিবর্তন আসছে। যেমন আমরা যদি বলি 1971 সালে চীন আমাদের বিরোধিতা করেছিল, প্রচন্ড বিরোধিতা করেছিল, জাতিসংঘে আমাদের অন্তর্ভুক্তির বিরোধিতা করেছিল চীন, কিন্তু চীন এখন আমাদের উন্নয়নের অন্যতম অংশীদার। আমরা বলছি যে চীনকে আমাদের প্রয়োজন আছে এবং চীনের সাহায্য সহযোগিতা নিয়েই আমরা আমাদের উন্নয়ন প্রক্রিয়াটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। অর্থাৎ এখানে যেটা হয়, যেটা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কোনো স্থায়ী কোনো বন্ধু থাকে না, স্থায়ী কোনো শত্রু থাকে না, এবং সেটা সময়ে সময়ে পরিবর্তন হয় এবং বাংলাদেশের ক্ষেত্রে ওই পরিবর্তনটা হয়েছে। একে করতে হয় এই জন্যই বঙ্গবন্ধু তার দূরদর্শিতা ছিল, তিনি বুঝতে পেরেছিলেন যে সকল দেশের সাথে সম্পর্ক রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এই কথাটাই বলা হয় যে আমার স্বার্থটা হচ্ছে প্রায়োরিটি, একটা দেশে স্বার্থটা অগ্রাধিকার হবে প্রথম। বঙ্গবন্ধুর ক্ষেত্রে যেটা হয়েছিল, আপনি দেখেন চীন বিরোধী করেছিল, কিন্তু আমরা জানি, আমার গবেষণায় আছে, আমরা দেখেছি যে বঙ্গবন্ধু 1975 সালের প্রথম দিকে কেন কাইফারকে তিনি পাঠিয়েছিলেন চীনে, চীনের সম্পর্ক চীন যাতে বাংলাদেশকে স্বীকৃতি দেয় তা নিশ্চিত করতে। তার অর্থ হচ্ছে বঙ্গবন্ধু বুঝেছিলেন যে চীনের সাথে আমাদের সম্পর্ক করা অত্যন্ত জরুরি, সেজন্য তিনি চীনকে পাঠিয়ে, তিনি এটা উপলব্ধি করেছিলেন ইসলামিক বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক রাখাটা জরুরি, সেজন্য তিনি ওয়াইসি সম্মেলনে গিয়েছিলেন। ফলে সবকিছু দিয়ে আমাদের জাতীয় স্বার্থটাই হলো অগ্রাধিকার, জাতীয় স্বার্থটা হলো প্রায়োরিটি, একটা দেশ তার জাতীয় স্বার্থকে বিবেচনায় নিয়েই কিন্তু এভাবে সম্পর্কটা রক্ষা করে। আমাদের আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমাদের ক্ষেত্রে সামনের দিনগুলোতে আমরা বলছি যে এশিয়া প্যাসিফিক অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। একদিকে চীনকে কন্টেন করার এক ধরনের প্রবণতা আমরা লক্ষ্য করছি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত অ্যালায়েন্স করেছে, তারা চীনকে চারিদিক থেকে ঘিরে ফেলতে চেষ্টা করছে। আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা একটা ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি অবলম্বন করা উচিত, যাতে করে টিল্টিং টুয়ার্ডস নান, কারো প্রতি ঝুঁকে পড়া না, সেটা ভারতের প্রতি হতে পারে, সেটা চীনের প্রতিও হতে পারে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিও হতে পারে। আমরা জানি যে বাংলাদেশ এই কাজটি করেছে, বাংলাদেশ ইভেনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো সামরিক সম্পর্কেও বাংলাদেশ জড়ায় নেই। ফলে বাংলাদেশ তার অত্যন্ত কৌশলে তার এই যে ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি পরিচালনা করছে এবং এটাই হচ্ছে সঠিক নীতি, এবং এই নীতিটাও আগামী দিনগুলোতে এই নীতিটাই অনুসরণ করছে। না, ভারতের সাথে সম্পর্ক রক্ষা করে এইভাবে আমি বিশ্লেষণ করব না, আমি বিশ্লেষণ করব যে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, ভারতের সাথে সম্পর্ক না রেখে বাংলাদেশের পক্ষে এককভাবে উন্নয়ন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না, কারণ ভারতের কাছ থেকে আমরা অনেক বেশি মাত্রায় নির্ভরশীল বিভিন্ন ক্ষেত্রে। ফলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক থাকবে এবং এই সম্পর্কটা আরো গাঢ় হবে। তবে হ্যাঁ, এখানে কথাটা হচ্ছে যে আমার কূটনৈতিকটা পরিস্থিতি এমন হওয়া উচিত যাতে করে ভারত সুযোগ সুবিধাটা যাতে বেশি না পায়। সেক্ষেত্রে দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে আমরা ভারতকে বেশি সুযোগ সুবিধা দিচ্ছি, ভারতের কাছ থেকে যে আমাদের প্রত্যাশা সেই প্রত্যাশাগুলো পূরণ হচ্ছে না, বিশেষ করে সীমান্ত হত্যা হচ্ছে, ভারতের কাছ থেকে আমাদের যে দাবিগুলো ছিল তিস্তার পানি চুক্তি শুরু করে অন্যান্য পানি চুক্তির মতো বিষয়গুলো সেগুলো সমাধান হচ্ছে না। ফলে এইখানে একটা একটা দুর্বলতা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আছে, এই দুর্বলতা আমাদেরকে কাটিয়ে উঠতে হবে। এই জন্য আমি সবসময় যে কথাটা বলি, আমাদের দক্ষ জনশক্তি দরকার পররাষ্ট্রনীতিতে, এবং যারা দক্ষ ম্যান পাওয়ার আছে, যারা দক্ষ বিশেষজ্ঞ আছেন, সেই বিশেষজ্ঞদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি নির্ধারণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন, যেটা ভারত করেছে।